ঢাকা ওয়াশিংটন শুরু হলো বাংলা অনুষ্ঠান। শুভেচ্ছা সবাইকে, অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমি সরকার কবিরউদ্দিন, আমার সঙ্গে রয়েছেন শাহাদাত হোসেন সবুজ। বাংলাদেশে ভারতে এখন রবিবার রাত, আর এখানে ওয়াশিংটনে রবিবার বেলা ১২টা। আজ আমাদের অনুষ্ঠানে অন্যান্য বিষয়ের মধ্যে রয়েছে
জহুরুল আলমের রিপোর্ট,
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ পহেলা সেপ্টেম্বর থেকে মালয়েশিয়ায় বাংলাদেশের অভিবাসী কর্মী নিয়োগ বন্ধের ঘোষণার সংবাদে গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
প্রতিবেদন আমির খসরুর ঢাকা থেকেই।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে সেনা মোতায়েনের দাবি বরাবর জানিয়ে আসছে বিএনপি সহ বিরোধী অনেক রাজনৈতিক দল।
আর কলকাতা থেকে রয়েছে পরমাশিস ঘোষ রায়ের রিপোর্ট।
নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের মতে, শঙ্কাগুরু নয়, রাজনৈতিক কুচিন্তার গুরু একটি দল ভোটে জিতে ক্ষমতায় এসেছে।
শাহাদাত হোসেন সবুজ যেমন কিনা বললেন, আমাদের ঢাকা এবং কলকাতা সংবাদদাতাদের রিপোর্ট রয়েছে। তবে রোজকার মতো যথারীতি গোড়াতেই বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি সেলিম হোসেন সবাইকে। সেনেটর জন ম্যাককেইন শনিবার মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। দীর্ঘদিন তিনি মস্তিষ্কের ক্যান্সারে ভুগছিলেন। জন ম্যাককেইনের স্ত্রী সিন্ডি ম্যাককেইন এক টুইট বার্তায় বলেছেন, আমি ব্যথিত, তবে আমি ভাগ্যবান যে এমন একজন ভালো মানুষের সঙ্গে আমি ৩৮টি বছর কাটিয়েছি। তাঁর জীবন আদর্শ রেখে গেছেন যা আমি পালন করছি, অনুসরণ করছি। ম্যাককেইনের ৫ সন্তানের মধ্যে কন্যা মেগান টুইটারে লিখেছেন, আমার জীবনের শুরুতে বাবা ছিলেন আর তাঁর জীবনের শেষ সময়ে আমি ছিলাম। ৩৩ বছর আমি বাবার স্পর্শ পেয়েছি। তিনি আমাকে বড় করেছেন, শিক্ষিত করেছেন, সাহস জুগিয়েছেন, ভুল শুধরেছেন, আমার সব কিছুতেই তিনি সহায়তা করেছেন। আমরা একে অপরকে খুব ভালোবাসি। একজন প্রকৃত মানুষ কি, আমি তা দেখেছি বাবার মাঝে। ভিয়েতনাম যুদ্ধের বীর যোদ্ধা জন ম্যাককেইন ২০০৮ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী ছিলেন। তাঁর মৃত্যুতে বিশ্ব নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন। ম্যাককেইনের মৃত্যুতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শোক প্রকাশ করে টুইট করেছেন, বলেছেন, জন ম্যাককেইনের পরিবারের জন্য গভীর সহানুভূতি, সম্মান জানাচ্ছি, তার আত্মার শান্তি কামনা করছি। ম্যাককেইনের ৫ সন্তানের মধ্যে ব্রিজেট ম্যাককেইন বাংলাদেশি বংশোদ্ভূত। ব্রিজেটকে দত্তক নিয়েছিলেন ম্যাককেইন দম্পতি। জন ম্যাককেইন সম্পর্কে বিস্তারিত রয়েছে বিশ্ব সংবাদের পরে। আফগানিস্তানের দুই মন্ত্রী এবং এক শীর্ষ নিরাপত্তা কর্মকর্তার পদত্যাগপত্র বাতিল করেছেন আফগান প্রেসিডেন্ট আশরাফ গানি। প্রতিরক্ষা মন্ত্রী তারেক শাহ বাহরামি, স্বরাষ্ট্রমন্ত্রী ওয়াইস আহমেদ বারমাক এবং শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা মসম স্ট্যানিকজাই শনিবার তাদের পদত্যাগপত্র দাখিল করেন। আফগান সরকারের মুখপাত্র বলেন, প্রেসিডেন্ট গানি তাদেরকে দেশের নিরাপত্তা ব্যবস্থা ভালো করবার লক্ষ্যে আরও কাজ করে যাওয়ার পরামর্শ দেন এবং ওই পদত্যাগপত্র বাতিল করে দেন। দেশজুড়ে সন্ত্রাস বেড়ে যাওয়া, তালিবান দমনে ব্যর্থতা সহ নানা অভিযোগের মুখে শনিবার আফগান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মোহাম্মদ হানিফ আতমার হঠাৎ পদত্যাগ করবার পর তাঁরা পদত্যাগপত্র জমা দেন। আতমার তার পদত্যাগপত্রে বলেন, সরকারের নীতি নির্ধারণী মহলের সঙ্গে মত পার্থক্য হওয়ায় তিনি পদত্যাগ করেছেন। প্রেসিডেন্ট গনি দ্রুত তার পদত্যাগপত্র গ্রহণ করেন এবং যুক্তরাষ্ট্রে নিযুক্ত আফগানিস্তানের রাষ্ট্রদূত হামাদুল্লাহ মহিবকে তার স্থলে নিয়োগ দেন। রবিবার ৩৫ বছর বয়সী মহিবকে নতুন নিরাপত্তা উপদেষ্টা হিসেবে পরিচয় করান প্রেসিডেন্ট আশরাফ গানি। ইসলামিক স্টেটের আফগানিস্তানের নেতা আব্দুসাদ এরহাবি ড্রোন হামলায় নিহত হয়েছে। নাঙ্গারহার প্রদেশের খগিয়ানি জেলায় রাতভরের হামলায় সাদ মারা যায়। ওই অঞ্চলটি ISKP-এর হেডকোয়ার্টার বলে পরিচিত। প্রাদেশিক সরকারের মুখপাত্র আতাউল্লাহ খগিয়ানি বলেন, গতরাতের হামলায় ওই জঙ্গি দলটি দুটি ঘাঁটি সম্পূর্ণ ধ্বংস হয়েছে। আফগান গোয়েন্দা কর্তৃপক্ষ এবং আন্তর্জাতিক বাহিনী ওই হামলায় সহায়তা করেছেন। যুক্তরাষ্ট্রের সেনা মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল মার্টিন ওডনেল বলেন, সন্ত্রাস বিরোধী ওই হামলায় যুক্তরাষ্ট্রের বাহিনী পরিচালনা করেছিল। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ TIB আগামী পহেলা সেপ্টেম্বর থেকে মালয়েশিয়ায় বাংলাদেশের অভিবাসী কর্মী নিয়োগ বন্ধের ঘোষণার সংবাদে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। এ নিয়ে বিস্তারিত রিপোর্ট পাঠিয়েছেন জহুরুল আলম।
রোববার এক লিখিত বিবৃতিতে এই উদ্বেগের কথা জানিয়ে টিআইবি বলেছে, একটি সংঘবদ্ধ চক্রের অনৈতিক ব্যবসা পরিচালনার কারণে মালয়েশিয়া সরকার বাংলাদেশি শ্রমিক নিয়োগ বন্ধের যে সিদ্ধান্ত নিয়েছে তার ফলে বাংলাদেশের শ্রমবাজারের বড় ধরনের ক্ষতি হওয়ার আশঙ্কার সৃষ্টি হয়েছে। বাংলাদেশি শ্রমিক নিয়োগ বন্ধের বিষয়ে মালয়েশিয়া সরকারের সিদ্ধান্ত সংক্রান্ত প্রকাশিত সংবাদের সূত্র ধরে দেয়া এই বিবৃতিতে সংস্থাটির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামানকে উদ্ধৃত করে বলা হয়েছে, এটিকে সুযোগ হিসেবে গ্রহণ করে দুই দেশের সরকার এই খাতকে সংশ্লিষ্ট সিন্ডিকেটের প্রভাবমুক্ত করার উদ্যোগ নিতে পারে, যাতে মালয়েশিয়ায় বাংলাদেশ থেকে মানব সম্পদ রপ্তানির সুন্দর পরিবেশ সৃষ্টি হয়। মালয়েশিয়া সরকারের দেয়া তথ্য মতে সেদেশে প্রায় 2.5 লাখ বৈধ বাংলাদেশি কর্মী রয়েছেন। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনে সেনা মোতায়েনের দাবি জানিয়েছে বিএনপি সহ বিরোধী অনেক রাজনৈতিক দল। বিষয়টি নিয়ে ঢাকা থেকে আমির খসরুর রিপোর্ট।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে সেনা মোতায়েনের দাবি বরাবর জানিয়ে আসছে বিএনপি সহ বিরোধী অনেক রাজনৈতিক দল। ক্ষমতাসীন পক্ষ সেনা মোতায়েনের বিপক্ষে সবসময় অনড় থেকেছে, তবে সংসদ নির্বাচনকালীন সময় সেনা মোতায়েনের প্রশ্নে ক্ষমতাসীন পক্ষ এখন অনেক বেশি নমনীয় বলে ধারণা করা হচ্ছে। ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং মন্ত্রী ওবায়দুল কাদের রোববার সাংবাদিকদের বলেছেন, প্রয়োজনে সেনা মোতায়েন করা হবে,
প্রয়োজনে বিবেচনা হবে, সেনাবাহিনী কিভাবে নিয়োগ হবে সেটা পরিস্থিতি বলে, সেনাবাহিনী মোতায়েন হবে না এই কথা আওয়ামী লীগ কখনো বলে।
ওবায়দুল কাদের সংসদ নির্বাচনকালীন সরকারের সম্ভাব্য রূপরেখা জানিয়ে বলেন, ওই সময়কালে সরকার হবে ছোট আকারের, তবে কোনো টেকনোক্র্যাট মন্ত্রী থাকবেন না। এদিকে রোববার নির্বাচন কমিশনের এক নীতি নির্ধারণী বৈঠক শেষে নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম সাংবাদিকদের জানিয়েছেন, আগামী সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম চালুর সক্রিয় চিন্তাভাবনা চলছে। নির্বাচন কমিশন আগামী নির্বাচনকে কেন্দ্র করে কিছু গুরুত্বপূর্ণ আইনকানুন রদবদলের কার্যক্রমও হাতে নিয়েছে। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
ভয়েস অব আমেরিকা, ওয়াশিংটন।
কলকাতার শিশির মঞ্চে প্রতীচি ইনস্টিটিউট আয়োজিত এক আলোচনা সভায় অংশ নেয়া নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন বলেছেন, আজকের ভারতে গণতন্ত্রের প্রতিষ্ঠান এবং পদ্ধতির গায়ে আঘাতকে সংখ্যাগুরুর দাপট বলে মানতে রাজি নন তিনি। কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়ের রিপোর্ট।
নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের মতে, সংখ্যাগুরু নয়, রাজনৈতিক কুচিন্তার গুরু একটি দল ভোটে জিতে ক্ষমতায় এসেছে। গণতান্ত্রিক পদ্ধতিতে তাদের মোকাবিলার প্রয়োজনকে মাথায় রেখেই আগামী বছর 2019 ভারতের লোকসভা ভোটকে সামনে রেখে এদেশের বিরোধী দলগুলির এককাট্টা হওয়ার দিকেই সহমত প্রকাশ করেছেন তিনি। আলোচনা সভার ভাষণে তিনি বলেন, উল্লেখ করা যেতে পারে সাম্প্রতিককালে নানান সময় বিরোধী ঐক্যের গুরুত্বের কথা বলেছেন অমর্ত্য সেন। তার বক্তব্য কে বাম কে অবাম না দেখে অসাম্প্রদায়িকতা বা ধর্মনিরপেক্ষতার প্রশ্নে হাত মেলানি এই সময়কালে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয়। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
রোমান ক্যাথলিক গির্জার বিষয়ে সম্প্রতি যে যৌন হয়রানির খবর বা রটনা উঠেছে তাতে উদ্বেগ প্রকাশ করে পোপ ফ্রান্সিস সৃষ্টিকর্তার ক্ষমা প্রার্থনা করেছেন। আয়ারল্যান্ড সফরকালে সেখানকার নক শহরের এক গির্জায় বলেছেন, ওই রটনা আমাদের জন্য একটি মারাত্মক ক্ষত। আয়ারল্যান্ডের গির্জার যৌন কেলেঙ্কারির ঘটনায় নিন্দা প্রকাশ করেন তিনি। ডাবলিনের ফিনিক্স পার্কে বিশাল সমাবেশে শান্তির বার্তা দিয়ে আয়ারল্যান্ড সফর শেষ করবেন পোপ ফ্রান্সিস। পোপকে এক নজর দেখতে 5 লক্ষ মানুষ ওই সমাবেশে জড়ো হবেন বলে বলা হয়েছে। অপরদিকে প্রতিবাদ বিক্ষোভেরও পরিকল্পনা রয়েছে অপর দলের। চার্চে যৌন হয়রানির ঘটনার বিষয়ে পোপ ফ্রান্সিস যেন কড়া ব্যবস্থা নেন, এই দাবিতেই প্রতিবাদ করছেন হাজার হাজার মানুষ। আলবেনিয়ায় প্রতিবেশী আয়ারল্যান্ড ইটালির নৌবাহিনীর মাধ্যমে উদ্ধারকৃত অভিবাসীদের মধ্যে হতে 140 জনকে গ্রহণ করতে সম্মত হয়েছে। ওই অভিবাসীরা সমুদ্রপথে জাহাজে করে ইরিত্রিয়া থেকে আসছিল। জাহাজে থাকা 190 জনের মধ্যে বাকি 50 জনকেও পরে উদ্ধার করা হয়। পূর্ব ইরানে 6 মাত্রার ভূমিকম্পে অন্তত 2 জন নিহত ও 250 জন আহত হয়েছে। ইরানের কারমানশাহ প্রদেশের রবিবার ভোরের দিকে ওই ভূমিকম্প ঘটে। নিহত দুজনের একজন 70 বছর বয়সী এবং অপরজন একজন গর্ভবতী নারী। তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের মধ্যে দিয়ে নির্বাচিত হয়ে জিম্বাবুয়ের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন এমারসন মাঙ্গাগাওয়া। 75 বছর বয়সী এমারসন রাজধানী হারারের একটি স্টেডিয়ামে হাজার হাজার মানুষের সামনে শপথ নেন রবিবার। ওই অনুষ্ঠানে দেওয়া বক্তৃতায় তিনি বলেন, এখনই সময় সামনে এগিয়ে যাবার। জিম্বাবুয়ের দীর্ঘ সময়ের শাসক রবার্ট মুগাবের পর গত মাসে নির্বাচনে এমারসন বিজয়ী হন, তবে বিরোধী দলীয় নেতা নেলসন চামিশা নির্বাচনে কারচুপির অভিযোগ তোলেন। হাওয়াই রাজ্যের বিভিন্ন স্থানে প্রবল বর্ষণ, ভূমিধস এবং বন্যার সৃষ্টি করে মৌসুমী ঝড় লেন অন্যদিকে ঘুরে গেছে। হাওয়াইয়ের রাস্তাঘাট সহ বড় বড় অনেক স্থাপনা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। গত দুদিন হাওয়াই কর্তৃপক্ষ যে ঝড়ের পূর্বাভাস দিয়ে আসছিল, আজ থেকে তা তুলে নিয়েছে। 1953 সালে দুই কোরিয়ার যুদ্ধের পর পৃথক হয়ে যাওয়া দক্ষিণ কোরিয়া দুই কোরিয়ার পরিবারগুলো কয়েকজনের দ্বিতীয় দফায় কয়েক দশকের ব্যবধানে এই প্রথমবার মিলিত হবার সুযোগ পেলেন। এই ছিল বিশ্ব সংবাদে আজকের খবরগুলো।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে মিডিয়াম ওয়েভ 190 মিটার বেতার তরঙ্গে 1575 কিলোহার্টসে।
যুক্তরাষ্ট্র সেনেটের ছমেয়াদের আমৃত্যু সেনেট সদস্য জন ম্যাককেইন প্রয়াত হয়েছেন শনিবার নিজ আবাস অ্যারিজোনায়। তার মৃত্যুতে শোকাহত যুক্তরাষ্ট্র এবং তাবুত বিশ্বের গণতন্ত্রকামী মানুষের কথা নিয়ে আলোচনা করেছেন যুক্তরাষ্ট্রের টেক্সাস বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর মেহনাজ মোমিন। তার সঙ্গে কথা বলেছেন ভয়েস অফ আমেরিকার সদর কার্যালয় থেকে সরকার কবিরউদ্দিন।
আমরা ডক্টর মেহনাজ মোমিনের কাছ থেকে জানতে চাইব যে জন ম্যাককেইনকে যুক্তরাষ্ট্র কিভাবে স্মরণ করবে।
ধন্যবাদ। একটা দিক থেকে তাকে দেখতে গেলে মানে রাজনীতিবিদ হিসাবে তার সাফল্যগুলো দেখতে গেলে, আপনার প্রেসিডেন্সিয়াল প্রার্থী হিসেবে মনোনীত হয়েছিলেন এবং এর আগেও 2000 সালে জর্জ বুশের সাথে উনি রিপাবলিকান পার্টির এগুলো তো খুব ট্যাঞ্জিবল এবং খুবই স্বাভাবিক সাফল্যের জায়গাগুলো। কিন্তু জন ম্যাককেইনের কথা যখন বলতে হয় তখন উনার ক্যারিয়ারের দিকে তাকালে এগুলোর থেকেও অনেক বেশি উজ্জ্বল হয়ে থাকে উনার ব্যক্তিত্ব এবং উনার যেই নীতির প্রতি উনার যেই কমিটমেন্ট ছিল যেটা দলের থেকে বেশি। তো এই জিনিসটা এখনকার রাজনীতিতে অনেক অনেক একেবারে প্রায় বিলীন বা আপনি যদি ট্রাম্প আমলের ব্যাপার দেখেন তাহলে বিলুপ্ত প্রায় বলা যায়। তো সেই প্রিন্সিপালের কথা চিন্তা করলে মানে এই উনার চলে যাওয়া শুধু একজন রাজনীতিক বা একজন মানুষের চলে যাওয়া না, একটা অধ্যায় যে অধ্যায়ে রাজনীতিবিদরা থেকে আশা করা যেত যে তারা নীতির জন্য যে কোনো জিনিসের যে কোনো দলের এবং নিজের দলেরও বিরোধিতা করতে তৈরি থাকবেন, সেই আশার যেন অবসান হলো। তো এই দিক থেকে দেখলে আমার কাছে মনে হয় এটা একটা অনেকই গুরুত্বপূর্ণ অধ্যায়। এটা এমন একটা রাজনীতির অধ্যায় এখন বন্ধ হয়ে গেল যখন আমরা আর রাজনীতিবিদ থেকে মানে তাদের তারা ইলেকশনে জেতার জন্য যে কথাগুলো বলবে বা যাকে সমর্থন করবে বা নিজের দলের বিরোধিতা করবে না, এই জিনিসটা এখন একদমই প্রতিষ্ঠিত নর্ম হয়ে গেছে। আর এই নর্মের যারা বাইরে যারা কাজ করেছে তাদেরকে আপনার অনেক কিছু হারাতে হয়েছে এবং জন ম্যাককেইন তার এই শেষ সময়েও কিন্তু আপনার প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে অনেক তিক্ত বিরোধিতা এসছে। তো এই তার জীবন অবসানের সাথে একটা আমার মনে হয় রাজনীতি আমেরিকার রাজনীতির একটা অধ্যায় শেষ হয়ে গেল।
জি, অত্যন্ত সাহসী স্পষ্ট ভাষী, ভিয়েতনাম যুদ্ধের সময় তিনি কারাবন্দী ছিলেন শত্রু শিবিরে এবং তার পরেও যে সাহসিকতার পরিচয় তিনি দিয়েছেন তার সারাটা রাজনৈতিক জীবনে অ্যাক্রস দি মানে মানে সর্বদলের তরফ থেকে তার ভূয়সী প্রশংসা করা হচ্ছে। হোয়াইট হাউসে জাতীয় পতাকা অর্ধনমিত রয়েছে। ভারত, পাকিস্তান, বাংলাদেশ, উপমহাদেশের সর্বস্তরের মানুষ জন ম্যাককেইনের এই প্রয়াণে দুঃখ প্রকাশ করেছেন। যুক্তরাষ্ট্রের প্রত্যেকটি রাজনৈতিক দলের রাজনৈতিক নেতৃবৃন্দ তার প্রশংসা করেছেন। আমরা জানি তিনি 1987 সালে প্রথম সেনেটে সদস্য নির্বাচিত হয়েছিলেন এবং তারপর একাদিক্রমে 6 মেয়াদ তিনি যুক্তরাষ্ট্র সেনেটের সদস্য পদে অধিষ্ঠিত ছিলেন।
আরেকটা কথা, আরেকটা অবদান আমার কাছে মনে হয় যে আমি আপনার সাথে কথা বলার পর আজকে দেখছিলাম নিউ ইয়র্ক টাইমসে এই জন ম্যাককেইনের সম্পর্কে লিখেছেন রাস ফাইনগোল্ড। উনি উইসকনসিনের প্রাক্তন সেনেটর এবং উনি কিন্তু একদম আল্ট্রা লেফট প্রচন্ড প্রগ্রেসিভ। তো এইটাও একটা বিশেষত্ব যেখানে একটা ব্যক্তি তার রাজনৈতিক দ্বন্দ্বের ঊর্ধ্বে উঠে অন্য দলের মানুষের সাথে সহযোগিতা করে কাজ করতে পারে এবং তার তার কিছু কিছু আপনার যেমন হেলথ কেয়ার, ইমিগ্রেশন এসব ক্ষেত্রে তার সমর্থন ছিল। ইমিগ্রেশনের যে কেনেডির সাথে তিনি যে বিলটা পাশ করেছিলেন, যে বিলটা উনি প্রপোজ করেছিলেন, সেটা হলে আজ আমাদের ইমিগ্রেশনের এসব সমস্যার কোনো কিছু থাকতো না। তবে তার সবচেয়ে বড় আপনার নীতির দিক দিয়ে, পলিসির দিক দিয়ে সবচেয়ে বড় অবদান হচ্ছে ক্যাম্পেইন ফাইন্যান্স রিফর্ম, যেটা এখন কিনা ওই পলিটিক্যাল অ্যাকশন কমিটির কারণ, যেটা নীতি হিসাবে এখনো আপনার আমাদের এখনো পলিসি, কিন্তু পলিটিক্যাল অ্যাকশন কমিটির কারণে ওটা একদম মানে ওটা ওটা অর্থহীন হয়ে গেছে। কাজে এই সমস্ত দিক দিয়ে দেখতে গেলে যেটা বলছি যে নীতির দিক দিয়ে অবদান বা তার দীর্ঘ রাজনৈতিক জীবনে তার অবদান গুলো এগুলো অবশ্যই উল্লেখযোগ্য, কিন্তু এই যে কিছু কিছু দিক যেখানে আপনার অন্য দলের মানুষও তার প্রশংসা করতে, তার ভূয়সী প্রশংসা করতে পিছপা হন না এবং অন্য দলের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তিনি রাখতে পারেন, এই সমস্ত ট্রেন্ড গুলো এখনকার রাজনীতিতে একদমই বিলুপ্ত হয়ে গেছে। কাজে উনার চলে যাওয়া, একটা অধ্যায়ে চলে যাওয়া এবং সামনে যে রাজনীতির যে ধরনের ইন্টারাকশন গুলো আমরা দেখছি দুই রাজনৈতিক দলের মধ্যে, সেটা অত্যন্ত আপনার কি বলবো মানে দ্বন্দ্ব পূর্ণ এবং অত্যন্ত নেগেটিভ। তো এই এই জন্য উনার চলে যাওয়াটা আর কি অনেক দুঃখজনক এবং এটা আসলে একটা আমার কাছে মনে হচ্ছে একটা অধ্যায়ের সমাপ্তি।
একটি বিশেষ বিষয় উল্লেখ করতে চাই এখানে, সেটি হলো যে বাংলাদেশের সঙ্গে জন ম্যাকেইন পরিবারের একটা আত্মিক সম্পর্ক ছিল, রয়েছে, থাকবে চিরকাল। সেটি হলো যে জন ম্যাকেইনের স্ত্রী, তার পত্নী ঢাকা থেকে একটি অনাথ আশ্রম থেকে একটি শিশু সন্তানকে নিয়ে এসেছিলেন, যে শিশুটি পরবর্তীকালে জন ম্যাকেইনের পরিবারের একটি অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে দাঁড়ায়। সেই শিশুকন্যা, এখন তো সেই শিশুকন্যার বয়স নিশ্চয়ই 25 ঊর্ধ্বে, প্রায় 30-এর কোঠায় হবে, এবং আমরা জানি যে সেই পরিবারে, জন ম্যাকেইন পরিবারে ওই শিশুকন্যা যেভাবে বড় হয়েছেন এবং যেভাবে একাত্ম হয়ে গেছেন পরিবারের সঙ্গে, তাতে করে জন ম্যাকেইন, জন ম্যাকেইনের স্ত্রী এবং তাদের পরিবারের মানবিক দিক অত্যন্ত সুন্দরভাবে ফুটে ওঠে।
দত্তকের ঘটনার জন্য কিন্তু তাকে রাজনৈতিক মাশুল দিতে হয়েছে। জর্জ বুশের সাথে উনার প্রতিদ্বন্দ্বিতা চলছিল রিপাবলিকান পার্টি নমিনেশন পাওয়ার জন্য, তখন তার বিরুদ্ধে এরকম একটা অপপ্রচার করা হয় যে তার মানে বিবাহ বহির্ভূত কোন সম্পর্কে উনার একটি সন্তান আছে এবং যেটা এই ব্রিজেট মেকিং কে বলা হয়। হ্যাঁ, এবং এই কারণে কিন্তু উনি সাউথ ক্যারোলিনার প্রাইমারি উনি হেরে যান।
আপনি যেমনটি বললেন সেভাবেই আমরা জানি, বাংলাদেশ জানে, সারা বিশ্ব জানে যে ব্রিজেট যে মেয়েটির কথা আপনি বললেন, বাংলাদেশি কন্যা, পুরোপুরি বাংলাদেশি কন্যা, পুরোপুরি ভাবে জন ম্যাকেইনের পরিবারের অঙ্গ হয়ে দাঁড়ান, এবং তাতে করে জন ম্যাকেইনের যে হিমালয় বত একটা হৃদয়, যে মানবিক একটা দিক, তার এবং তার পরিবারের, তার স্ত্রীর, সেটা সুন্দরভাবে প্রস্ফুটিত হয়েছে। আরও একবার জন ম্যাকেইনের পরিবার এবং তার আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করে, মেনাজ মোমেন, আপনি আমাদের সঙ্গে অনুষ্ঠানে যোগ দিলেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সবার তরফ থেকে। এখন ভিন্নতর একটা প্রসঙ্গ, আজ 26 অগস্ট যুক্তরাষ্ট্রে উদযাপিত হচ্ছে উইমেন্স ইকুয়ালিটি ডে, নারী সমান অধিকার দিবস, বা আরেক দিক থেকে বলা যায় যে যুক্তরাষ্ট্রে নারী ভোটাধিকার দিবস। জনস হপকিন্স ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল হেলথ ডিপার্টমেন্টের ফ্যাকাল্টি ডক্টর হালেদা হানাম আখতার আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে বল্টিমোর থেকে, রয়েছেন টেক্সাস থেকে, টেক্সাস সাদার্ন ইউনিভার্সিটির শিক্ষক প্রফেসর সেলিনা আহমেদ, তিনিও টেলিফোনে রয়েছেন, এবং অনুষ্ঠানে রয়েছেন ভার্জিনিয়া থেকে ভয়েস অফ আমেরিকার রোকেয়া হায়দার। রোকেয়া হায়দার অনুষ্ঠানটি সঞ্চালন করছেন। তো আমরা এখন এই তিনজনের আলোচনা শুনব।
ধন্যবাদ কবির ভাই, এবং আমাদের শ্রোতা দর্শকদের জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আজকে এই আন্তর্জাতিক মহিলা দিবসে। একটি অত্যন্ত সুন্দর একটি কি বলবো ওকেশন, যেখানে আমরা মহিলাদের নিয়ে কথা বলতে পারবো, মহিলাদের অধিকার নিয়ে কথা বলতে পারবো, এবং যুক্তরাষ্ট্রের মহিলারা কবে কোন অধিকার পেয়েছিলেন কিভাবে তারা তাদের অধিকার সংগ্রামের মাধ্যমে প্রতিষ্ঠিত করেছেন সে নিয়েই আমাদের আজকের আলোচনা। ১৯২০ সাল অগস্ট মাস, এদেশে কিন্তু জন্ম থেকেই দুই শতাব্দীরও বেশি পেরিয়ে জন্ম থেকে কিন্তু মহিলারা ভোটাধিকার পায়নি। এবং সব থেকে আশ্চর্যের বিষয় যে আমরা যারা বিকাশমুখী দেশ থেকে এসেছি আমাদের কাছে কিন্তু অবাক লাগে ভাবতে আমরা জন্মগত সূত্রে ভোটাধিকার নিয়ে জন্মেছি, মহিলা পুরুষ নারী পুরুষ নির্বিশেষে। তো যুক্তরাষ্ট্রে সেটা হয়নি, এবং আমার সাথে যেমন সরকার কবিরুদ্দিন বললেন দুজন যোগ দিচ্ছেন, ডক্টর হালিদা হানুম আক্তার, আপনাকে স্বাগত জানাচ্ছি।
ধন্যবাদ আপা
হালিদা। আপনি আচ্ছা, আর আছেন টেক্সাস থেকে ডক্টর সেলিনা আহমেদ। সেলিনা আপনি লাইনে আছেন?
হ্যাঁ আছি, ধন্যবাদ আমাদেরকে আমন্ত্রণ করার জন্য এমন একটা চ্যালেঞ্জিং এবং সুন্দর দিনে।
অনেক অনেক ধন্যবাদ, হ্যাঁ সময় করে আপনারা যোগ দিচ্ছেন আজকে আমাদের সঙ্গে, অনেক ধন্যবাদ হালিদা এবং সেলিনা। আমি আপনাদের কাছ থেকে জানতে চাইবো যে আমরা কিন্তু ১৯২০ সালে জানি যে যুক্তরাষ্ট্রে মহিলারা ভোটের অধিকার পেয়েছিলেন, এবং তারপরে আরো সংগ্রাম করতে হয়েছে মহিলাদের বিভিন্ন ক্ষেত্রে নিজেদের প্রতিষ্ঠিত করার জন্য। এটা অবাক লাগে ভাবতে যে যুক্তরাষ্ট্র ধনী দেশ, উন্নত দেশ, আমরা যারা বিকাশমুখী দেশ থেকে এসেছি আমরা সেই গ্লাস সিলিং এর কথা চিন্তা করতাম দেশে, এবং বাংলাদেশ ভারত যেখান থেকে আসি না কেন, দক্ষিণ এশিয়া বা যে কোনো অনুন্নত দেশ বিকাশমুখী দেশ থেকে এসে থাকি। কিন্তু সব থেকে আশ্চর্য লাগে যে যুক্তরাষ্ট্রেই সেই সংগ্রাম চালাতে হয়েছে নারীর অধিকার প্রতিষ্ঠার জন্য। এবং ডক্টর হালিদা হানুম, আমি আপনাকে উল্লেখ করে আরো বলছি যে আপনি একজন চিকিৎসক, আপনি লেখাপড়া করেছেন বাংলাদেশে এবং তারপরে নিজেকে চিকিৎসা পেশায় যে নিয়োজিত করেছেন সেখানে কোনো বাধা বিপত্তির সম্মুখীন তেমন হতে হয়নি। অথচ এদেশে এমন একটা সময় ছিল যখন মহিলারা কিন্তু মেডিকেল কলেজে যেতে পারতেন না। তো খালিদা, আমি আপনার কাছে প্রথমে আসছি, আপনি জাতিসংঘ, বিশ্বব্যাংক এবং ইউএসএআইডির বিভিন্ন কার্যক্রমে কাজ করেছেন মা ও শিশুর পরিচর্যা বিষয়ে, চিকিৎসা পেশায় থেকেও আপনি সমাজ উন্নয়ন এবং অন্যান্য সমাজ কল্যাণমূলক কাজে জড়িত আছেন। আপনি বলুন যুক্তরাষ্ট্রে আপনার অভিজ্ঞতার কথা কেমন লাগছে আজকের দিনে?
আজকের দিনে একটা মিশ্র আমার অনুভূতি। আপনি একটু আগে যেটা বললেন যে আমাদের দেশে আমরা জন্মই নিয়েছি ভোটাধিকার নিয়ে এবং আমাদের দেশে আমরা ভোট দিতে পারছি, আমরা যদি আমেরিকার দিকে তাকিয়ে দেখি তারা ভোট দিতে পারছে এবং দেখা যাচ্ছে প্রশিক্ষণে যে নারীরা বেশি ভোট দিচ্ছে পুরুষদের থেকে। হ্যাঁ, কিন্তু যদি আমরা নারী উন্নয়নের কথা চিন্তা করি যে নারীরা কোথায় বসে আছে আজকে, তারা প্রতিষ্ঠানের কোন শিখরে বসে আছে, সেখানে কিন্তু নারীদের আরো অনেক এগিয়ে যেতে হবে, তারা অনেক পেছনে আছে। আমরা যদি আজকে পলিটিক্স এর দিকে তাকিয়ে দেখি তাহলে দেখব কংগ্রেসে তারা পাঁচজনের মধ্যে একজন, তারা পার্লামেন্টে তারা চারজনের মধ্যে একজন। আমরা যদি কর্পোরেট ওয়ার্ল্ডে দেখি, কর্পোরেট ওয়ার্ল্ডে তারা খুব কম। যদি সরকারি বা গভর্নমেন্ট প্রতিষ্ঠানগুলোতে দেখি, উচ্চ শিখরে যে সব পদগুলো আছে সেগুলোতে কিন্তু তারা সেই হিসাবে অনেক কম আছে। মানে যে পরিমাণ তাদের উন্নত দেশ তারা, তাদের লিটারেসি রেট এত হাই, তারপরেও কিন্তু ওই অধিষ্ঠিত যে জায়গাগুলোতে আমরা নারীদেরকে দেখতে চাই, নারীদেরকে অধিষ্ঠিত দেখতে চাই, সেই জায়গার থেকে কিন্তু তারা এখনো অনেক পিছিয়ে আছে। আমার কাছে বাংলাদেশের সম্পূর্ণ প্রশিক্ষণ নাই, কিন্তু আমরা যদি সেই তুলনায় দেখি তাহলে আমরা বাংলাদেশে আমাদের সেক্রেটারি কয়েকজন আছেন আমাদের এবং অ্যাডমিনিস্ট্রেটিভ লাইনে অনেকজন আছেন,
বিভিন্ন কার্যক্রমে অনেকেই এগিয়ে এসেছেন। আমি ডক্টর সেলিনা আহমেদের কাছে জিজ্ঞেস করব, উনি তো শিক্ষা পেশায় নিয়োজিত আছেন, শিক্ষা ক্ষেত্রে উনি যা দেখছেন এবং শিক্ষার সঙ্গে সঙ্গে উনি অনেক সাংস্কৃতিক সামাজিক উন্নয়ন কর্মকাণ্ডে জড়িত, তো সেলিনা আপনার অভিজ্ঞতা যুক্তরাষ্ট্রে কেমন, আপনি কি দেখছেন?
আমি মনে করি যুক্তরাষ্ট্রে যে জিনিসটা দেখছি এটা একটা মাইন্ডসেট এর ব্যাপার, এখানে প্রয়োজন কাজ করে। সুতরাং আমরা অনেক আইন কানুন করেছি, সিভিল রাইট মুভমেন্ট হয়েছে, সবকিছু হয়েছে, কিন্তু মানুষের মানসিকতাটা পরিবর্তন করতে পারেনি এখনো, যে মহিলাদেরকে বিশ্বাস করা যায় মহিলারা ভালো পজিশনে আসতে পারে, এটার জন্যই আজকের যুগে কাজ করতে হবে। শিক্ষা আমরা শিক্ষা তথাকথিত শিক্ষা পেয়ে দিচ্ছি আমরা সমাজকে, কিন্তু নারী পুরুষ ভেদে যে যে মনে করেন যে হিলারি ক্লিন্টনকে কেন হারতে হলো, অথচ আমাদের 18 কংগ্রেশনাল ডিস্ট্রিক্টে শিলা জ্যাকসন লি একজন ইয়েল গ্রাজুয়েট লয়ার, উনি অনেক কাজ করছেন, কিন্তু সেই স্থানটা কেন পাচ্ছে না? হলো যে মানসিকতার আমরা যে একটা ইন্ডেক্স তৈরি করে রেখেছি নারী পুরুষের ভেদের পাওয়ার, সেই তার জন্যই আমাদেরকে বর্তমান যুগে আমেরিকাতে কাজ করতে হবে। আর আমরা কিন্তু অনুন্নত দেশ নই, আমরা উন্নত দেশ, আমাদের মানসিকতা এগিয়ে গেছে, হয়তো টেকনোলজিক্যালি আমরা কিছুটা পেছনে, কিন্তু সেজন্য আমাদের দেশের অনেক উদাহরণ আছে, যুগ যুগ ধরে নারীরা কিন্তু অনেক ক্ষমতার অধিকার আমাদের আমাদের সাবকন্টিনেন্ট সাউথ এশিয়াতে,
হ্যাঁ দক্ষিণ এশিয়া, বা আমি যেটা বললাম যে বিকাশমুখী দেশে আমরা দেখেছি যে সেই ঝাঁসির রানী থেকে শুরু করে রাজিয়া সুলতানা থেকে শুরু করে যুদ্ধ করেই তারা এগিয়ে এসেছে। কিন্তু হ্যাঁ, কিন্তু একটা জিনিস আমার বুঝতে, আমি যেটা শিক্ষাক্ষেত্রে বলতে চাই যে টেকনিক্যাল নলেজ যেমন আইটি ক্ষেত্রে বা সব জায়গায় মেয়েরা কিন্তু পারে, কিন্তু একটা স্বাভাবিক একটা ধারণা যে মেয়েরা হয়তো পারবে না, অঙ্ক গণিত এগুলো পারবে না, আইটির কোনো বিষয় তারা বুঝতে পারবে না, অথচ দেখা যায় যে তারা মেধার জোরে বৃত্তি নিয়েই মেয়েরা কিন্তু এগিয়ে আসছে অনেক জায়গায়, অনেক হাই স্কুল এবং কলেজে আমি ভর্তি পরীক্ষার সময় দেখেছি এসএটি বা টোফ এসএটিতে গিয়ে বা জিআরআই যে কোনো ভর্তি পরীক্ষা যেগুলো কলেজের জন্য হয় প্রতিযোগিতামূলক, সেখানে কিন্তু মেয়েরা ভালো করছে। কিন্তু তাছাড়াও এই যে আপনি যেটা বললেন মাইন্ডসেট, সেইটা যে বদ্ধমূল একটা ধারণা যে না এখানে মহিলারা পারবে না,
তার জন্য এখানে এখন একটা স্টেম বলে একটা প্রোগ্রাম প্রচলিত হয়েছে গত 15-20 বছর যাবত, তাতে কিন্তু যারা ইকোনমিক্যালি ডিসঅ্যাডভান্টেজ, যারা নাকি মহিলাদের গার্ল চাইল্ডদের পড়াবারও এখানে একটা ব্যবস্থা চলছে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আজকে কিন্তু অ্যাডমিশন যেখানে দেওয়া হচ্ছে অনেক ছাত্রছাত্রীদেরকে ইকোনমিক কন্ডিশনের চাইতে জেন্ডার প্রেফারেন্সটা দেওয়া হচ্ছে।
হ্যাঁ, জেন্ডার প্রেফারেন্স দেওয়া হচ্ছে, সেইটা একটা কাজ করে। এবং আমাদের যেটা, আমি ডক্টর হালিদার কাছে এবার যাব, আপনি চিকিৎসা পেশাতেও এখানে দেখছেন এবং আপনি আমেরিকার বিভিন্ন কর্মকাণ্ডে কাজ করেছেন, সেই ক্ষেত্রে আপনি দেখছেন যে মা ও শিশুর পরিচর্যা এই ধরনের কোন কিছু হলে মহিলাদের সেখানে নিয়োগ করা হয় যথার্থই, কিন্তু তার বাইরে যদি হয় কোনো বিশেষ কোনো গবেষণামূলক, ক্যান্সারের ক্ষেত্রে বলুন, এইডস এর ক্ষেত্রে বলুন বা অন্যান্য যে কোনো ক্ষেত্রে, সেখানে এর তুলনামূলকভাবে আপনি কি বলবেন?
আপনি ঠিকই বলেছেন, মানে নারীদেরকে দেখা হচ্ছে যে তারা খুব দয়াবতি এবং তারা সেবা দিতে পারে খুব, সুতরাং সেবার ক্ষেত্রে তাদেরকে সবাই পথ ছেড়ে দেয়। কিন্তু যখন আপনি একটা জায়গায় আপনি অ্যাডমিনিস্ট্রেশন করছেন, আপনি সেখানে চিফ এক্সিকিউটিভ পজিশনে যাচ্ছেন বা আপনি এখানে উপরের দিকে যাচ্ছেন, তখন কিন্তু তাকে একটা টাফ কম্পিটিশনের মধ্যে তাকে প্রমাণ করতে হয় যে সে তার যে কম্পিটিটর তাদের মধ্যে সে ব্যস্ত, এবং এই কম্পিটিশনে আসার জন্য নারীদেরকে অনেক সংগ্রাম করতে হয়। সেটা যে কোনো বাংলাদেশে বলি বা
মহিলারা পাচ্ছে না, আমাদের কথা হলো যে মহিলারা হিলারি ক্লিনটন হারার পেছনে মহিলাদের এত ভোট থাকার সত্ত্বেও কেন মহিলারা মহিলাদেরকে ভোট দিচ্ছে না, সেটাও একটা
হ্যাঁ কারণ হয়ে দাঁড়ায়।
বললেন যে মাইন্ডসেট, আবার ওকে আপা মাইন্ডসেট, এই মাইন্ডসেটটাকে আমাদের পরিবর্তন করতে হবে, এবং এই মাইন্ডসেটটা আমি আমি যেভাবে দেখি যে দুই ভাবে পরিবর্তন, একটা হচ্ছে যে আমাদের পলিসি মেকার নীতি নির্ধারক তাদের প্রতিটি দেশের সিটিজেনের উপরে সমান রেসপন্সিবিলিটি, আমার সমান অ্যাকাউন্টেবিলিটি, তার জন্য প্রোঅ্যাক্টিভ পলিসি তৈরি করতে হবে, এবং আছে অনেক দেশে আছে, কিন্তু আমার মনে হয় যে আরো বেশি সেটাকে করতে হবে। আমি হয়তো সলিউশনে চলে গেলাম। আরেকটা হলো যে যারা সংগ্রামী, আমরা যারা সংগ্রাম করে আজকে এখানে এসেছি, এমনিতে আসিনি, প্রতি মুহূর্তে প্রতি ঘন্টায় প্রতি ক্ষেত্রে আমাদেরকে সংগ্রাম করে আসতে হয়েছে এবং আমাদেরকে প্রুফ করতে হয়েছে যে আমি এইটার যোগ্য এবং আমাকে কেন দেবে না। আমার যেটা মনে হয় যে নারীদের আরো একটা জিনিস থাকতে হবে, যেটা হলো নেগোসিয়েশন পাওয়ার। বাড়িতে বলি স্বামীর সঙ্গে নেগোসিয়েশন করো না, কর্মক্ষেত্রে তুমি নেগোসিয়েট করো, তোমার ক্রেডিবিলিটি তুমি প্রুভ করো, তুমি সেইভাবে ক্রেডিবল হও এবং তোমার যেটা পাও না সেটাকে তুমি নেগোসিয়েট করে তুমি আদায় করার চেষ্টা করো।
ডক্টর হালিদা সেলিনা, আপনারা দুজনেই ঠিক বলেছেন যে এই কথাটা আমি দারুণ ভাবে মানি, যে আমার যদি যোগ্যতা থাকে আমাকে নিজেকেই প্রমাণ করতে হবে এবং স্ট্যান্ড আপ ফর ইওর সেলফ,
যে কথা আমরা ধরে নেই যেহেতু একটা গার্ল চাইল্ড তাকে এক্সট্রা মাইল যেতে হবে, কিন্তু প্রশ্ন যখন আসে
এখানে এই দেশে এত প্রকট মহিলা এবং আমরা যখন হায়ারিং এর মধ্যে যাই, যে মনে করেন যে রিক্রুটমেন্টে হায়ারিং এ, তখন কিন্তু দুটো ক্যান্ডিডেট যখন থাকে, মেল ক্যান্ডিডেট ভার্সেস ফিমেল ক্যান্ডিডেট, ইটস এ বিগ ডিফারেন্স,
বিগ ডিফারেন্স, হ্যাঁ, অন্যভাবে দেখা হয় তাদের,
রাইট রাইট।
তাছাড়াও যদি প্রতিযোগিতামূলক হয়, সেখানে কিন্তু আমরা একটা দেখি যে একজন মহিলা কিন্তু দুবার চিন্তা করে যে প্রতিযোগিতা যাওয়ার আগে, তার একটা দ্বিধা থাকে, সেই দ্বিধা কাটিয়ে উঠতে হবে, আমি মনে করি তাই।
নিজের উপরে যে কনফিডেন্স থাকতে হবে আপা, ওইটা আমি
বলছি, নিজের উপরে কনফিডেন্স থাকতে হবে,
নিজের সম্বন্ধে উচ্চ ধারণা থাকতে হবে, নিচু না, আমি মেয়ে বলে আমি নিচু, আমাকে নত থাকতে হবে, নো, ইউ হ্যাভ টু বি ইকুয়াল, নিজেকে নিজেকে খাড়া করে দাঁড় করাতে হবে, সোজা করে দাঁড় করাতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট।
এবং এখানে গার্ল চাইল্ড ইস্যু আমরা আমাদের দেশে যত না দেখি এখানে অনেক প্রকট।
হ্যাঁ সেটাই, আমি সরকার কবিরুদ্দিনকে জিজ্ঞেস করবো, উনি যদি স্টুডিওতে আমাদের অনুষ্ঠান যদি শোনেন, যে আমাদের সময় কি হাতে আছে নাকি আমাদের এবার উঠতে হবে।
না রোকেয়া, মোটামুটি আমরা প্রান্তিক পর্যায়ে চলে এসেছি, তো আপনি আরো এক দেড় মিনিটের মধ্যে
সমাপনী টানলে, এবং ডক্টর সেলিনার কাছেই যাব যে কুসংহারে তারা কি বলবেন, যে আজকের এই বিশেষ দিনটিতে আমাদের বোনেদের কি করা উচিত, এবং যে ঘরে যদি ভাই বাবা স্বামী তাদের সমর্থন না থাকে, তাহলে কিন্তু আমরা মানে তৃপ্ত পদক্ষেপে এগিয়ে যেতে পারি না, সেটাও আমাদের কাম্য।
দুটোই আসলে আমাদের দরকার, ঘরকেও ম্যানেজ করা, এই জন্যই ডাবল রেসপন্সিবিলিটি আমাদের, ঘরকে ম্যানেজ করতে হবে, মানে বিয়ের আগে বাবা মাকে ম্যানেজ করতে হবে, বিয়ের পরে স্বামীকে ম্যানেজ করতে হবে, শ্বশুর শাশুড়িকে ম্যানেজ করতে হবে, কর্মক্ষেত্র ম্যানেজ করতে, আবার তাকে ভালো করে পড়াশোনা শিখে সেই লেভেল অফ অ্যাচিভমেন্টে ওইখানে আসতে হবে। সুতরাং আপনি একটা মানুষকে, আমার অতিমানব চিন্তা করতে হচ্ছে, আপনি চিন্তা, একটা ছেলেকে কিন্তু এগুলো করতে হয় না, কিন্তু একটা মেয়েকে কত দিক তার চিন্তা করতে হয়,
কিন্তু আমাদের ছেলেটাকেও সেই শিক্ষা দেওয়া, ছেলেটাকেও সেই শিক্ষা দিতে হবে যে একটা মা, একটা মেয়ে, একটা বোন তোমার বলে কত কিছু ইম্পর্টেন্ট।
মানে আমাদের সেই নজরুলের ভাষায় বলতে হবে, আমাদের হালিদা এবং সেলিনা বলি যে আমাদের নজরুলের ভাষাতেই বলতে হবে যে সাম্যের অধিকার, মানে যা কিছু আমরা পৃথিবীতে করছি তার অর্ধেক তার করিয়াছে নর, অর্ধেক তার নারী, সেটাই আমাদের মানে এগিয়ে নিয়ে যেতে হবে।
রোকেয়া আপনি চমৎকার বলেছেন সমাপনী বাক্য হিসেবে। তো ডক্টর হালেদা হানাম আখতার, প্রফেসর সেলিনা আহমেদ এবং রোকেয়া হায়দার, আপনাদের তিনজনকেই অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই আলোচনার এখানেই সমাপ্তি টানছি। ধন্যবাদ
সবার জন্য রইল, অনেক
ধন্যবাদ
আমাদেরকে
আমন্ত্রণ করার জন্য। এরপরে রোহিঙ্গা প্রসঙ্গ। রোহিঙ্গা হত্যাযজ্ঞের এক বছর পার হলেও প্রাণে বেঁচে যাওয়া মানুষগুলো এখনো প্রতি মুহূর্তে সংগ্রাম চালিয়ে যাচ্ছে তাদের অস্তিত্ব রক্ষায়, এবং তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে অন্য সম্প্রদায়ের মানুষরা। এ বিষয়ে এখন সঞ্জনা ফিরোজ বিস্তারিত জানাবেন।
ধন্যবাদ। গত বছর ঠিক এই সময়ে লাখে লাখে রোহিঙ্গা সম্প্রদায়ের নিরীহ নিরস্ত্র মানুষগুলো প্রাণ ভয়ে বাঁচতে ছুটে চলে যায় বাংলাদেশের সীমান্তে। কক্সবাজারে তারা ঠাঁই নেয়, পেছনে ফিরে দেখতে পায় শুধু আগুন এবং নিরীহ মানুষের লাশ। যে মানুষগুলোর অপরাধ, তারা মুসলিম রোহিঙ্গা। মিয়ানমার সেনাবাহিনীর এই বর্বরতা পৃথিবীর বুকে যত শীর্ষ বর্বরতার ঘটনা ইতিহাসে রয়েছে সেই ঘটনাগুলোর অন্যতম। বৃদ্ধ, শিশু, নারী পুরুষ কেউ বাদ যায়নি এই হত্যাযজ্ঞ থেকে। সম্ভ্রম হারিয়েছেন অনেক মা বোন। সেই বলাৎকারের ফলোদয়ে জন্ম নেওয়া নিষ্পাপ শিশুদের ঠাঁই হয়েছে কুতুপালং ক্যাম্পে। তাদের ভবিষ্যৎ কেউ জানে না, পরিবারহীন নিরীহ মানুষগুলো বর্ণনা দিয়ে গেছেন সেদিনের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা। বেশ কিছু আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এই আজকের এই তারা কাজ করে যাচ্ছেন এই রোহিঙ্গা বিষয়ে। গতকাল যুক্তরাষ্ট্রের ক্যাপিটাল হিলের সামনে এমনই এক সংস্থা বার্মা টাস্ক ফোর্স আয়োজন করে একটি র্যালির। তাদের মূল বক্তব্য, রোহিঙ্গা সম্প্রদায়কে বাঁচাও, তাদের সত্তা তাদের ফিরিয়ে দাও, বাঁচার অধিকার দাও। বিভিন্ন সম্প্রদায়, ধর্মের, বর্ণের মানুষেরা সেখানে উপস্থিত হন তাদের মতামত জানাতে। সেখানে ছিলেন গ্রেটার ওয়াশিংটন মুসলিম জুইশ ফোরামের অ্যান্ড্রিয়া বেলিস। তিনি বলেন,
I think the situation in Myanmar is absolutely appalling. It has so affected me. It's hard for me to speak right now when I hear all the list of atrocities that are happening.
তিনি বলছিলেন, বর্মা সেনাবাহিনীর বর্বর হত্যাযজ্ঞে আমি বিস্মিত। এভাবে একটি সম্প্রদায়কে নিঃশেষ করে দিতে পারে একটি সরকার? আমি মনে করি বিশ্বের সব মানুষকে এক হয়ে এই হত্যাযজ্ঞের বিচার চাইতে হবে। মানুষকে ধর্ম বর্ণ দিয়ে বিভেদ সৃষ্টি না করে বিশ্বের নাগরিক হিসেবে বিবেচিত করা উচিত। বর্মা টাস্ক ফোর্সের ডিরেক্টর হিনা জুবেরি বলেন, আমাদের একটি দল কক্সবাজার ক্যাম্পে কাজ করে যাচ্ছে। তিনি আরও বলেন,
I think the situation in Myanmar is absolutely appalling. It has so affected me. It's hard for me to speak right now when I hear all the list of atrocities that are happening.
Actually, এটি ছিল অ্যান্ড্রিয়া বেলিসের একই কথা। আমি শোনাতে চাই বর্মা টাস্ক ফোর্সের হিনা জুবেরি। তিনি যে বলেছিলেন,
I think the situation in Myanmar is absolutely appalling. It has so affected me. It's hard for me to speak right now when I hear all the list of
হিনা জুবেরি বলছিলেন যে এথনিক ক্লেন্সিং এর কোনো বিচার হয় না, তবে হত্যাযজ্ঞের বিচার হয়। এবং এই ঘটনাকে হত্যাযজ্ঞ আখ্যা দেওয়ার জন্য সাতজন আখ্যা দেওয়ার জন্য যে হত্যাযজ্ঞ আখ্যা দেওয়ার জন্য সাতজন নোবেল লরিয়েট তাকে সমর্থন জানিয়েছেন। তিনি আরও বলেন যে বর্মা সেনাবাহিনীর এই বর্বর হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। বর্মা টাস্ক ফোর্স এই বিষয়ে তারা কাজ করে যাচ্ছেন। এবং তিনি আরও বলেন যে সব আন্তর্জাতিক সম্প্রদায়কে চাপ প্রয়োগ করতে হবে যাতে রোহিঙ্গা সম্প্রদায় তাদের অস্তিত্ব ফিরে পান। আরেকজন রোহিঙ্গা যার নাম হচ্ছে করিম ইয়াকুব, তিনি বর্ণনা দিচ্ছিলেন সেই 14 বছর বয়সে তিনি যখন স্পিড বোটে করে রাতের গভীরে অন্ধকারে পালিয়ে গিয়েছিলেন এক অজানা উদ্দেশ্যে। তিনি বলছিলেন,
I born in Rakhine, since my parents, my grandparents also born in Rakhine. I came here as a refugee. I was 14 years old. Once I have been traveled somewhere, not too far, only like one state to another state.
কোনো কারণ ছাড়াই একদিন মিয়ানমার পুলিশ আমাদের গ্রেফতার করে। আমি এবং আমার পরিবারের কয়েকজন পাশে একটি গ্রামে বেড়াতে যাবার সময় আমাদের গ্রেফতার করে মিয়ানমার পুলিশ। ছাড়া পাওয়ার পর আমি এবং আমার ভাই পাড়ি জমাই অজানার উদ্দেশ্যে স্পিড বোটে করে সাগর পাড়ি দিয়ে চলে যাই ব্যাংককে। এবং সেখানে আমি অনেক বছর থাকার পর রেফিউজি রোহিঙ্গা শরণার্থী হিসেবে এসে ঠাঁই পাই আমেরিকার বুকে। তিনি আমার কাছে বলে যাচ্ছিলেন তার অসম্ভব ভয়ঙ্কর স্মৃতির কথাগুলো, যা শুনে আমি শিউরে উঠছিলাম তার বর্ণনাগুলো শুনে। এরপর আমি কথা বলি ফেইথ কমিউনিটির নিকোলিন অ্যাম্ব্রোস। তিনি বাংলাদেশের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন,
We cannot fully enough express our gratitude to the Bangladeshi government and Sheikh Hasina for allowing the refugees to take refuge. Had they been pressed up against the Bangladesh border, as we might expect the Kachin will be pressed up against the Chinese or the Indian border, we would have nearly a million people dead right now.
তিনি বলছিলেন যে বাংলাদেশের প্রশংসা করে বলছিলেন, সেদিন যদি বাংলাদেশ সরকার এই রোহিঙ্গা সম্প্রদায়কে সেই সীমান্তে সেই কুতুপালং ক্যাম্পে যদি ঠাঁই না দিত, তাহলে এতদিনে হয়তো আরও অনেক মানুষের মৃত্যু হতো। তিনি বলছিলেন, আমরা বাংলাদেশ সরকার এবং বাংলাদেশের মানুষের যতই প্রশংসা করি তা কম হবে। বাংলাদেশ তাদের সীমিত সম্পদের মাঝে এই রোহিঙ্গা সম্প্রদায়কে আশ্রয় দিয়ে বিশ্ব দরবারে যেই উদারতার পরিচয় দিয়েছে তা প্রশংসনীয়। তবে আমি মনে করি বাংলাদেশ সরকারের পাশে, আন্তর্জাতিক সম্প্রদায়ের পাশে দাঁড়ানো প্রয়োজন এবং মিয়ানমার সরকারের ওপর চাপ প্রয়োগ করা প্রয়োজন রোহিঙ্গা প্রত্যাবাসন এবং জাতিগত নিধন বন্ধের বিষয়ে। গতকালের সমাবেশে উপস্থিত সবাই জোরালো কণ্ঠে দাবি জানান রোহিঙ্গা সম্প্রদায়ের পাশে দাঁড়ানোর, বিশ্বে মিয়ানমারের নাগরিক হিসেবে তাদের পরিচিতি ফিরিয়ে দিতে।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
শাহাদাত, আমরা এখন একেবারেই একটু ভিন্নতর প্রেক্ষাপটে ভিন্নতর একটি বিষয়ে চলে যাচ্ছি, ভাই বোনের সম্পর্ক যে বন্ধনের উপরে ভিত্তি করে গড়ে ওঠে বলে আমরা উদযাপন করি
রাখিবন্ধন।
রাখিবন্ধন, এই রাখিবন্ধন নিয়ে পশ্চিমবঙ্গে রাখিবন্ধন কিভাবে উদযাপিত হলো তারই বিবরণ নিয়ে রিপোর্ট পাঠিয়েছেন কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়।
অতীত ইতিহাস কিংবা স্মৃতির স্মরণে সবকিছুকে পাথেয় করেই আজকের প্রজন্মের কাছে রাখিবন্ধন উৎসব মানেই সম্প্রীতির দিন বা সংস্কৃতির দিন। গোটা দেশের সাথে এ রাজ্যেও আজকের দিনটি পালিত হলো রাখিবন্ধন উৎসবের মধ্য দিয়ে। আজকের এই পবিত্র দিনে সমাজের সব সম্প্রদায়ের মানুষ কি বলছেন শুনে নেব।
রাখিবন্ধন উৎসব অর্থাৎ হচ্ছে একে অপরের সঙ্গে একটা মিল বন্ধন। ইংরেজরা আমাদের হিন্দু মুসলিমকে বিভক্ত করতে চেয়েছিলেন, সে সময় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রাখিবন্ধন উৎসব করে গিয়েছিলেন, এবং সেই উৎসবটা যেন আমরা সারা জীবন রাখতে পারি আমাদের মধ্যে।
দেশের সব কিছু মানে সামাজিক সম্প্রীতি বজায় থাক আর সুন্দরভাবে সবাই খুশিতে মেনতে উঠুক, এটাই আমার কামনা। যেমন কোনো ধর্ম বিভেদ না করে, সব কিছু ভুলে সবাই যেন একসাথে মেলবন্ধনের মধ্যে যুক্ত হয়ে যায়।
ভারতবর্ষে যে সাম্রাজ্যবাদী শক্তি, ব্রিটিশ সাম্রাজ্যবাদী, তার বিরুদ্ধে ভারতকে বিভাজন করার, বাংলাকে ভাগ করার যে চক্রান্ত করেছিলেন ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তি, কবিগুরু সেই পথে মানুষের মানববন্ধন, সম্প্রীতির বন্ধন, ঐক্যের বন্ধন করেছিলেন রাখিবন্ধনের মাধ্যমে। আজকের এই রাখিবন্ধন খুবই আজকে সমসাময়িক, যে আমাদের এই রাখিবন্ধন থেকেই বাংলার প্রান্ত থেকে, নাটাগড় থেকে, পানিঘাটি থেকে, খর্দো থেকে একটি আওয়াজ আমরা সেই দিনে ক্ষান্ত হব।
সব ভেদাভেদকে অতিক্রম করেই আজকের রাখিবন্ধন উৎসব আমাদের সকলকেই মেলালো সম্প্রীতিতে বা সংস্কৃতিতে। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
হ্যাঁ শাহাদাত,
এখন শুনবেন ক্রীড়াঙ্গন সংবাদ, শোনাচ্ছেন আহসানুল হক।
ধন্যবাদ। ক্রীড়াঙ্গন সংবাদের শুরুতেই একটি শোক সংবাদ, সেটি হচ্ছে ভারতের সাবেক ক্রিকেটার এবং বাংলার অধিনায়ক গোপাল বসু, তিনি মারা গেছেন। এ সম্পর্কে কলকাতা থেকে দীপঙ্কর চক্রবর্তী আমাদেরকে জানিয়েছেন।
কয়েকদিন আগে ছেলের সঙ্গে দেখা করতে ইংল্যান্ডের বার্মিংহামে গিয়েছিলেন সস্ত্রীক গোপাল বসু। সেখানেই আজ রবিবার ভারতীয় সময় সকাল 8:30 নাগাদ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। বয়স হয়েছিল 71। একসময় ওপেনিং ব্যাটসম্যান হিসেবে তার খুবই সুনাম ছিল। জাতীয় দলের হয়ে একটি একদিনের ম্যাচ আর বেশ কয়েকটি টেস্ট ম্যাচ খেলেছেন। একদিনের ম্যাচটি খেলেন 1974 সালে ইংল্যান্ডের বিরুদ্ধে। ওই বছরই শ্রীলঙ্কার বিরুদ্ধে বেসরকারি টেস্ট ম্যাচে সুনীল গাভাস্কারের সঙ্গে ওপেনিং জুটিতে 194 রানের পার্টনারশিপ ছিল তার। 100 রানও করেছিলেন সেবারে। 78টি প্রথম শ্রেণীর ক্রিকেট ম্যাচে 8টি শতরান, 17টি 50 রান ছাড়াও অফ স্পিন বোলিং করে 72টি উইকেট পান। তবে গোপাল বসুর ক্রিকেট কোচ হিসেবে কৃতিত্বও কম নয়। ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের সভাপতি সৌরভ গাঙ্গুলি এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
আজকে খেলার খবরে আমার সাথে ঢাকা থেকে যোগ দিয়েছেন সাংবাদিক দিলু খন্দকার। দিলু ভাই, আপনি যেমনটা শুনলেন যে গোপাল বসু সাবেক ক্রিকেটার ভারতে তিনি মারা গেছেন, আপনার কি কোনো স্মৃতি আছে গোপাল বসু সম্পর্কে?
আমি যেমন বলছিলেন দীপঙ্কর, গোপাল বসুর অনেক খেলায় আমি কমেন্টি শুনেছি,
এবং কোচ হিসেবেও তার অনেক কীর্তির কথা আমরা জানি। আমাদের যখনই আমরা কলকাতায় কোনো ম্যাচ কভার করতে গিয়েছি, দু একবার দেখাও হয়েছে, কথাও হয়েছে। বাট একটা অসাধারণ প্লেয়ার ছিলেন, এটা দীপঙ্করের সাথে আমিও বলবো, কারণ হয়তো বেঙ্গলের প্লেয়ার ছিলেন বলেই সেভাবে ভারতীয় দলে জায়গা পাননি, তবে এক অসাধারণ ক্রিকেটার ছিলেন। এটা যদিও বলা যায় বাংলার হয়ে রঞ্জি ট্রফি, এবং তিনি কোচিংয়েও কিন্তু অনেক সুনাম কুড়িয়েছিলেন। পশ্চিমবঙ্গে তার খ্যাতনামা ক্রিকেটারদের অন্যতম একজন এই গোপাল বসু, এবং বাংলাদেশেও কিন্তু ব্যাপক পরিচিতি ছিলেন। যারা ক্রিকেট নিয়ে খোঁজ খবর রাখেন ক্রিকেটের, তাদের কাছে অতি প্রিয় নাম গোপাল বসু।
বাহ, চমৎকার।
নিশ্চয়ই। এদিকে এশিয়ান গেমস চলছে ইন্দোনেশিয়াতে, যেখানে পদক তালিকায় চীন সবচেয়ে উপরে। তারা এখন পর্যন্ত 78টি স্বর্ণপদক পেয়েছে, দ্বিতীয় অবস্থানে রয়েছে জাপান 40টি স্বর্ণপদক, তৃতীয় অবস্থানে রয়েছে কোরিয়া 27টি স্বর্ণপদক নিয়ে। এবং একটি ভালো খবর আছে বাংলাদেশের জন্য, যে বাংলাদেশ হকি দলের আশরাফুলের নৈপুণ্যে থাইল্যান্ডকে হারিয়েছে বাংলাদেশ। আশরাফুলের 2টি গোল এবং তার সুবাদে বাংলাদেশ 3-1 ব্যবধানে জয়ী হয়েছে, এবং এর ফলে সেমিফাইনালে ওঠার সম্ভাবনাটি এখনো টিকে থাকলো বাংলাদেশের জন্য। এছাড়া কাবাডিতে বাংলাদেশ নয়, ভারত নয়, স্বর্ণপদক জয় করল ইরান। দিলু খন্দকার, এশিয়ান গেমসে বাংলাদেশের অবস্থাটি কি?
ঠিক তাই, যে বাংলাদেশ বরাবরই এশিয়ান গেমসে পদক জয় করে এসেছে কাবাডিতে, ছেলে এবং মেয়েদের কোনো না কোনো ক্ষেত্রে তারা পদক জয় করে আসছিল, কিন্তু এবার সেটিও আর হলো না। কারণ কাবাডি যেটা উপমহাদেশের খেলা, ভারত ডমিনেট করছিল যে কাবাডিতে, কারণ কাবাডি শুরু হওয়ার পর থেকে ছেলেদের বিভাগে ভারত 8 স্বর্ণপদক জয় করেছিল। সেই ভারতকে তাদের একচ্ছত্র আধিপত্য থেকে সরিয়ে দিয়েছে ইরান। ইরান একবার অবাক করা কাণ্ড করেছে, তারা ভারতকে সরিয়ে দিয়ে ছেলে এবং মেয়ে দু বিভাগেই স্বর্ণপদক জয় করে নিয়ে গেছে। ভারতের জন্য খুবই দুঃখের ব্যাপার এটা, যে তারা এবার ছেলেদের কাবাডিতে ফাইনালও খেলতে পারেনি। যারা গত 8 এশিয়ান গেমস কাবাডি স্বর্ণপদক জয়ী, তারা এবং পাকিস্তান, তারা যৌথভাবে থার্ড ব্রোঞ্জ পদক নিয়ে তুষ্ট থাকতে হয়েছে। ছেলেদের বিভাগে ইরান নতুন এক শক্তি হিসেবে আবির্ভূত হয়ে তারা দক্ষিণ কোরিয়াকে হারিয়ে স্বর্ণপদক জিতেছে, আর মেয়েদের বিভাগে ইরানি মেয়েরা ভারতকে হারিয়ে স্বর্ণপদক জয় করে নিয়ে গেছে। দুটি ক্ষেত্রেই বাংলাদেশ এবার পদক শূন্য, কারণ বোঝা যায় যে উপমহাদেশ থেকে এই খেলাটার আধিপত্য কোরিয়া এবং ইরানিরা ছিনিয়ে নিয়ে যাচ্ছে, এবং খুব একটা সময় হয়তো আর বাকি নেই যে যেখানে ভারত পাকিস্তান বা বাংলাদেশ ক্রমেই এই কাবাডিতে পিছিয়ে পড়বে। যেমন একটা সময় ছিল উপমহাদেশের এই দুই দল হকি দুনিয়া শাসন করত, ভারত পাকিস্তান, সেখানে কিন্তু এখন শুধু এশিয়ান গেমসেই এবার পাকিস্তান, তারা আজ মালয়েশিয়াকে 4 গোলে হারিয়ে টানা 4 ম্যাচ জিতে সেমিফাইনাল নিশ্চিত করেছে। ওদিকে ভারত 5-3 গোলে কোরিয়াকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে। গতবার ভারত পাকিস্তানকে হারিয়ে এশিয়ান গেমসের গোল স্বর্ণপদক জয় করেছিল ছেলেদের হকিতে, এবং পাকিস্তান 7 এশিয়ান গেমসে হকি চ্যাম্পিয়ন। সেই ঐতিহ্যটা কিন্তু পাকিস্তানের এখন আর নেই, কারণ তারা শেষ 1994 সালে চতুর্থবারের মতো বিশ্বকাপ জয় করেছিল, তারপর কিন্তু তারা বিশ্বকাপও জয় করতে পারেনি। এমনকি বার্সেলোনা অলিম্পিকে পাকিস্তান শেষবার তৃতীয় হয়েছিল, এরপর কিন্তু আর ওই অলিম্পিকেও পদক তালিকায় পাকিস্তানের নাম ওঠেনি। ভারত যদিও ভালো খেলছে, বাট কিন্তু ওই একবারই তারা বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল, যদিও অলিম্পিক হকিতে ভারত 8 স্বর্ণজয়ী। মোদ্দা কথা যে ভারত পাকিস্তানের এই ট্র্যাডিশনাল যে হকি লড়াইটা, সেটাও কিন্তু ইউরোপীয় দলগুলি চিনিয়ে নিয়ে গেছে। যেমন কাবাডিতে ভারত পাকিস্তানের আধিপত্যটা খর্ব করে ইরান এক নতুন শক্তি হিসেবে অভ্যুদয় হলো এশিয়ান কাবাডিতে।
নিশ্চয়ই, বাংলাদেশ অ্যাথলেটিক্সে
যেখানে 400 মিটারের হিট হয়েছে দৌড়ের, সেখানে দুই প্রতিযোগী মোহাম্মদ আবু তালেব এবং সুমি আক্তার দুজনেই 400 মিটারের হিট থেকেই বিদায় নিয়েছেন, এবং হিটে একজন 28 জনের মধ্যে 27তম হয়েছেন এবং আরেকজন 6 জনের ভেতরে ষষ্ঠ হয়েছেন। তো বাংলাদেশের সেদিক থেকে একটা খারাপ সংবাদ, কিন্তু ভারতের অবস্থাটি কি? ভারতে যেমন হিমা দাস, তিনি রৌপ্য পদক পেয়েছেন অ্যাথলেটিক্সে, মোহাম্মদ আনাস তিনিও রৌপ্য পদক পেয়েছেন
400 মিটার স্প্রিন্টে দুজনেই পেয়েছেন। তবে তার থেকেও ভালো যেটা খবর, ভারতের দ্যুতি চাঁদ 100 মিটার স্প্রিন্টে রৌপ্য পদক জয় করেছেন, কারণ সেই লড়াইটা আমি দেখেছি যে যেখানে বাহরাইনের কদি স্বর্ণপদক জয় করেছেন 11.30 সেকেন্ড সময় নিয়ে, সেখানে দ্যুতি চাঁদ দুর্দান্ত দৌড়ে 11.32 সেকেন্ড সময় নিয়ে রৌপ্য পেয়েছেন, এবং চীনের ইয়ংলি 11.33 সেকেন্ড সময় নিয়ে তৃতীয় হয়েছেন। যে 400 মিটারে ভারতের হিমা দাস আর আনাসের পদক জয়টাও ছিল বোধ করি খুবই অবাক করা, তাদের অপূর্ব পারফরমেন্স, কিন্তু 100 মিটারে দ্যুতি চাঁদের রৌপ্য পদক জয় করাটা ছিল আরো বেশি অবাক করা, কারণ এই কৃতিত্বটা ভারতীয় অ্যাথলেটকে অনেক বেশি সম্মানে এনে দিয়েছে ভারতীয় দলকে। কারণ একটা সময় আপনি একটু খেয়াল করলেই দেখবেন যে শ্রীলঙ্কার সুশান্তিকা জয়সিংহে তিনি এশিয়ান গেমসে 100, 200 মিটার এবং অলিম্পিকও 100, 200 মিটারে পদক জয় করেছেন। এই সুশান্তিকা জয়সিংহে বছরে বেশিরভাগ সময় তিনি ক্যালিফোর্নিয়াতে থেকে অনুশীলন করতেন আমেরিকান অ্যাথলেটদের সাথে, যখনই বড় গেমস হতো অলিম্পিক, কমনওয়েলথ কিংবা এশিয়ান গেমস, তখনই তিনি সেখান থেকে উড়িয়ে এসে শ্রীলঙ্কার পতাকা তলে দৌড়ে শ্রীলঙ্কার জন্য পদক এনে দিয়েছেন। কিন্তু এবারের এশিয়ান গেমসে সেই সুশান্তিকার উত্তরসূরিরা নেই বলে আজ পর্যন্ত শ্রীলঙ্কা কিন্তু কোনো পদক পায়নি। উপমহাদেশে ভারত ডমিনেট করলে ভারতের অবস্থান টপ টেনের মধ্যেই রয়েছে পদক তালিকায়, সেখানে পাকিস্তান 34তম, তারা মাত্র 2টি ব্রোঞ্জ পদক জয় করেছে। নেপাল, শ্রীলঙ্কা, বাংলাদেশ, মালদ্বীপ এখনো কোনো পদক জয় করতে পারেননি, অথচ সুশান্তিকার আমলে আমরা দেখেছি যে শ্রীলঙ্কা অ্যাথলেটিক্স থেকেও কিন্তু স্বর্ণপদক জয় করেছে। সেই দুটি গৌরবটা শ্রীলঙ্কাও হারিয়েছে, আর বাংলাদেশের যে উদাহরণটা আপনি দিলেন সেটা পরিকল্পনার অভাবেই বাংলাদেশ পদক জয় করতে পারছে না।
জি ধন্যবাদ,
অনেক ধন্যবাদ। এবং আমরা বাংলাদেশের ঐতিহ্যবাহী খেলা কাবাডি, সেই খেলাতে বাংলাদেশ এখন আগের মতো আর ভালো অবস্থানে নেই, সেটি আমাদের জন্য দুঃসংবাদ। এই বিষয়টি নিয়ে ভবিষ্যতে আপনার সাথে বিস্তর আলোচনা হবে।
আসানুল হক, আপনাকে, দিলু খন্দকার, আসানুল হক এবং দীপঙ্কর চক্রবর্তী, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এখন প্রসঙ্গান্তর। সম্পাদকীয় শুনবেন এখন।
এখন শুনুন সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র সরকারের মতামতের প্রতিফলন হচ্ছে।
30 জুলাই তারিখে জিম্বাবুয়েতে বিতর্কিত নির্বাচনে ক্ষমতাসীন প্রেসিডেন্ট এমারসন মনাংগাগুয়াকে প্রতিদ্বন্দ্বী প্রার্থী নেলসন চামিসার বিরুদ্ধে বিজয়ী বলে ঘোষণা দেবার পর জিম্বাবুয়ের রাজনৈতিক পরিস্থিতির অবনতি ঘটেছে। খুবই অল্প ব্যবধানে মিস্টার চামিসার বিরুদ্ধে তাঁকে বিজয়ী বলে ঘোষণা করা হয়। যুক্তরাষ্ট্র নানা ধরনের আটক, প্রহার ও অন্যান্য অপরাধের নির্ভরযোগ্য খবর যা মূলত বিরোধী সক্রিয়বাদীদের লক্ষ্য করে করা হয়েছে, তাতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র হেদার নোমাড বলেন, নতুন জিম্বাবুয়েতে সহিংসতা, ভয়ভীতি ও হয়রানির কোনো ভূমিকা থাকতে পারে না। মিস নেওয়ার্ড অন্য একটি খবরেও গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, জাম্বিয় সরকার জিম্বাবুয়ের প্রাক্তন রাজস্বমন্ত্রী টেন্দাই বিতিকে জিম্বাবুয়ের কর্তৃপক্ষের কাছে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে, যদিও জাম্বিয়ার আদালত জাম্বিয়া থেকে তার প্রত্যাবর্ষণের উপর নিষেধাজ্ঞা জারি করেছিল। মিস্টার বিটি প্রাক্তন একজন রাজস্ব মন্ত্রী ছাড়াও মুভমেন্ট ফর ডেমোক্রেটিক চেঞ্জ দলের একজন শীর্ষ কর্মকর্তা। জিম্বাবুয়ের স্বাধীনতা সংগ্রামে জাম্বিয়া সরকার রোডেশিয়ার আগ্রাসন থেকে যেভাবে জিম্বাবুয়ের মুক্তিযোদ্ধাদের আশ্রয় দিয়ে সাহসিকতা দেখিয়েছিল, তারই আলোকে জাম্বিয়া সরকারের এই সিদ্ধান্ত সবিশেষ বেদনাদায়ক। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জ্যাম্বিয়ার নেতাদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করবেন। মিস নেওয়ার্ড হুশিয়ারি উচ্চারণ করেন যে জিম্বাবুয়ের সরকারকে এখন তার নিরাপত্তা ও দেখাশোনার দায়িত্ব নিতে হবে। জিম্বাবুয়ের নেতাদের প্রতি মিস্টার বিটির দৈহিক নিরাপত্তা এবং আন্তর্জাতিক বাধ্যবাধকতার প্রতিশ্রুতির ভিত্তিতে আইনের শাসনের সঙ্গে সঙ্গতি রেখে তার সাংবিধানিক এবং মানবিক অধিকারের নিশ্চিত করতে আমরা আবেদন জানাচ্ছি। যুক্তরাষ্ট্র সরকার বিষয়টির উপর তাদের সর্বাত্মক উদ্বেগ প্রকাশের নিমিত্ত জিম্বাবুয়ে এবং জ্যাম্বিয়া উভয় দেশের রাষ্ট্রদূতদের তলব করেছে। একজন বিচারক তাঁর শর্তাধীন বেইল মঞ্জুর করেছেন এবং তাঁকে এখন গৃহবন্দী অবস্থায় রাখা হয়েছে। জিম্বাবুয়ের তরফে তার সকল জনগণের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার ঐতিহাসিক এক সুযোগ এসেছে। তবে সহিংসতায় ভরা নির্বাচনী প্রক্রিয়া, যা সাংবিধানিক অধিকার বা পদ্ধতির প্রতি সম্মান দেখায় না, তা উজ্জ্বল ভবিষ্যতের পানে সঠিক এক পদক্ষেপ হতে পারে না।
সম্পাদকীয় শুনলেন, এতে যুক্তরাষ্ট্র সরকারের দৃষ্টিভঙ্গির প্রতিফলন ছিল। আর এখন আমরা প্রান্তিক পর্যায়ে চলে এসেছি অনুষ্ঠানের। সবশেষ সংক্ষিপ্ত সংবাদ বিশ্ব সংবাদের পড়ছেন সেলিম হোসেন।
ধন্যবাদ। সেনেটর জন ম্যাককেন শনিবার মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 81 বছর। দীর্ঘদিন তিনি মস্তিষ্কের ক্যান্সারে ভুগছিলেন। জন ম্যাককেন স্ত্রী সিন্ডি ম্যাককেন এক টুইট বার্তায় বলেছেন, আমি ব্যথিত, তবে আমি ভাগ্যবান যে এমন একজন মানুষের সঙ্গে আমি 38 বছর কাটিয়েছি, যার জীবন আদর্শ রেখে গেছেন, যা আমি তা অনুসরণ করে চলছি। আফগানিস্তানের 2 মন্ত্রী এবং 1 শীর্ষ নিরাপত্তা কর্মকর্তার পদত্যাগপত্র বাতিল করেছেন আফগান প্রেসিডেন্ট আশরাফ গানি। প্রতিরক্ষা মন্ত্রী তারেক শাহ বাহরামি, স্বরাষ্ট্রমন্ত্রী ওয়াইস আহমেদ বার্মাক এবং শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা মাসুম স্ট্যানেকজাই শনিবার তাদের পদত্যাগপত্র দাখিল করেন। আফগান সরকারের মুখপাত্র বলেন, প্রেসিডেন্ট গানি তাদেরকে দেশের নিরাপত্তা ব্যবস্থা আরও ভালো করবার লক্ষ্যে কাজ করে যাওয়ার পরামর্শ দেন। পদত্যাগপত্র তিনি গ্রহণ করেননি। ইসলামিক স্টেটের আফগানিস্তানের নেতা আব্দু সাদ এরহাবি ড্রোন হামলায় নিহত হয়েছে। নাঙ্গারহার প্রদেশের খোগিয়ানি জেলায় রাতভোরের হামলায় সাদ মারা যায়। ওই অঞ্চলটি ISKP এর হেডকোয়ার্টার বলে পরিচিত। প্রাদেশিক সরকারের মুখপাত্র আতাউল্লাহ খোগিয়ানি বলেছেন, গতরাতের হামলায় ওই জঙ্গি দলটির 2টি ঘাঁটি সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হয়েছে। আফগান গোয়েন্দা কর্তৃপক্ষ এবং আন্তর্জাতিক বাহিনী ওই হামলায় সহায়তা করেছেন। রোমান ক্যাথলিক গির্জার বিষয়ে সম্প্রতি যে যৌন কেলেঙ্কারের খবর রটেছে, তাতে উদ্বেগ প্রকাশ করে পোপ ফ্রান্সিস সৃষ্টিকর্তার ক্ষমা প্রার্থনা করেছেন। আয়ারল্যান্ড সফরকালে সেখানকার নক শহরের এক গির্জায় তিনি বলেছেন, ওই রটনা আমার জন্য তো বটেই, একটি শক্তিশালী এবং শক্ত ক্ষত আমাদের সবার জন্যে। আয়ারল্যান্ড গির্জার যৌন কেলেঙ্কারির ঘটনার নিন্দা প্রকাশ করেছেন তিনি। ডাবলিনের ফিনিক্স পার্কে বিশাল সমাবেশে শান্তির বার্তা দিয়ে আয়ারল্যান্ড সফর শেষ করছেন পোপ ফ্রান্সিস। পোপকে এক নজর দেখতে প্রায় 5 লক্ষ মানুষ ওই সমাবেশে জড়ো হচ্ছেন। অপরদিকে প্রতিবাদ বিক্ষোভের পরিকল্পনা রয়েছে অপর দলের। চার্চে যৌন হয়রানির ঘটনার বিষয়ে পোপ ফ্রান্সিসের কড়া ব্যবস্থা নেওয়ার দাবিতে এই প্রতিবাদ। আলবেনিয়ার প্রতিবেশী আয়ারল্যান্ড ইটালির নৌবাহিনীর মাধ্যমে উদ্ধারকৃত অভিবাসীদের মধ্যে হতে 140 জনকে গ্রহণ করতে সম্মত হয়েছে। ওই অভিবাসীরা সমুদ্রপথে জাহাজে করে ইরিত্রিয়া থেকে আসছিল। জাহাজে 190 জনের মধ্যে বাকি 50 জনকেও পরে ইটালির কোস্টগার্ড উদ্ধার করেছে। পূর্ব ইরানে 6 মাত্রার ভূমিকম্পে অন্তত 2 জন নিহত এবং 250 জন আহত হয়েছে। ইরানের কারমান শাহ প্রদেশে রবিবার ভোরের দিকে ওই ভূমিকম্প ঘটে। 2 জন নিহতের মধ্যে 70 বছর বয়সী বৃদ্ধ একজন, অপরজন গর্ভবতী এক নারী। গণমাধ্যমের খবরে বলা হয়, ওই ভূমিকম্পের ফলে বাগদাদের বিভিন্ন স্থানে কম্পন দেখা যায়। তুমুল প্রতিদ্বন্দ্বিতার নির্বাচনের মধ্যে দিয়ে নির্বাচিত হওয়া জিম্বাবুয়ের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন এমারসন মাঙ্গাগাওয়া। 75 বছর বয়সী মাঙ্গাগাওয়া রাজধানীর হারারের একটি স্টেডিয়ামে শপথ নেওয়ার সময় বলেন, এখনই সময় সামনের দিকে এগিয়ে চলবার। হাওয়াই রাজ্যের বিভিন্ন স্থানে প্রবল বর্ষণ, ভূমিধস এবং বন্যার সৃষ্টি করে মৌসুমী ঝড় লেন অন্যদিকে ঘুরে গেছে। হাওয়াইয়ের রাস্তাসহ বড় বড় অনেক স্থাপনা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। গত 2 দিন হাওয়াই কর্তৃপক্ষ যে ঝড়ের পূর্বাভাস দিয়ে আসছিল, সতর্কতা জারি করছিল, ঝড়টি পশ্চিমে মোড় নেওয়ার পর সেটি বন্ধ হয়েছে। তবে বন্যা এবং পানি বৃদ্ধি এখনও অব্যাহত রয়েছে। 1953 সালে 2 কোরিয়ার যুদ্ধের পর পৃথক হওয়া কোরিয়ার পরিবারগুলোর সদস্যদের কয়েকজন দ্বিতীয় দফায় কয়েক দশকের ব্যবধানে মিলিত হবার সুযোগ পেলেন। এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
ধন্যবাদ সেলিম হোসেন, ধন্যবাদ শাহাদাত হোসেন সবুজ, ধন্যবাদ সফিউল মাসুদ, সফিউল মাসুদ আজকের এই অনুষ্ঠানে ফেসবুক সম্প্রচারে সহায়তা করলেন। এ অনুষ্ঠানের প্রযোজক ছিলেন আজ স্টুডিওতে জয়তী দাশগুপ্ত এবং অধিবেশনে প্রকৌশলীর দায়িত্ব পালন করলেন জাস্টিন সোয়েটস। আপনাদের সবাইকে আগামীকালের অধিবেশনে যোগদানের আমন্ত্রণ জানিয়ে শাহাদাত হোসেন সবুজ, সেলিম হোসেন, সফিউল মাসুদ এবং আমি সরকার কবিরউদ্দিন আপাতত এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। সালাম, নমস্কার, শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.